বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 30 মার্চ, 16 চৈত্র এবং ফার্সি 10 ফারোয়ার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। তাজিকিস্তানে হার্ড অব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনার ঝুঁকিতে 29টি জেলা, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন অন্য কোনো দেশ হলে 3 বছরের মার্কিন সন্ত্রাসবাদে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। শত্রু এখন স্বপ্নেও আর ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না, এটা তাদের কল্পনার বাইরে, বলেছেন IRGC-র প্রধান সালামি। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু আহত। দেশব্যাপী করোনায় আরো 42 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি নন্দীগ্রাম সহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও নজিরবিহীন অপরাধযজ্ঞ এখনও অব্যাহত রয়েছে। তিনি আজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, 3 বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছে। আমরা সব বিশেষজ্ঞ এটা নির্দ্বিধায় স্বীকার করছেন যে বিশ্বের অন্য কোনো দেশের বিরুদ্ধে এ ধরনের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ওই দেশের অর্থনীতি ভেঙে পড়ত। 3 বছর ধরে আমরা এসব সমস্যা মোকাবেলা করে এসেছি। ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকা খাদ্যসহ মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রেও বাধা তৈরি করেছে। এটা ইতিহাসে আমেরিকার জন্য কলঙ্কজনক অধ্যায় হিসেবে থেকে যাবে। অবশ্য এখনও এই অপরাধ তৎপরতা অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এ ধরনের সংকট এই প্রথম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন শত্রুরা স্বপ্নেও ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না, কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে। ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে। ইয়াজদ প্রদেশের শহীদদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে তিনি একথা বলেন। সালামি আরও বলেন শহীদদের কারণে বিপ্লব দৃঢ়তর হয়েছে এবং ইসলামী ইরানের উপর শত্রুদের আধিপত্য বিস্তারের পথ বন্ধ হয়ে গেছে। আইআরজিসির এই কমান্ডার আরও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির নেতৃত্বে ইরানে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। জেনারেল সালামি বলেন, শাহাদাত হচ্ছে বাস্তবতা, সর্বোচ্চ নেতার মতে শহীদেরা হচ্ছে শক্তির প্রতীক। শাহাদাত ও আত্মত্যাগের সংস্কৃতির কারণে ইরানি জাতি আজ সম্মান মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। আইআরজিসির প্রধান বলেন, শত্রুরা ইরানি জাতি ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে, তারা সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে, তাদের কল্পনাতেও এখন আর ইরানে হামলার বিষয়টি নেই। ইয়েমেন বলেছে, গত ৬ বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর লাগাতার অবরোধের কারণে অন্তত 80,000 মানুষের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা। এছাড়া আরও 4,500 মানুষ মারাত্মক অসুস্থ, যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। মন্ত্রণালয় গতকালের সংবাদ সম্মেলনে জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 1,083টি ট্রাক ও ট্যাঙ্কার ট্রাক, 4,490টি রাস্তা ও সেতু এবং 7,229টি গাড়ি ধ্বংস হয়েছে। 2015 সালের মার্চে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দারিদ্র পীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলাকালে আজ বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এর ফলে পুলিশ সহ বহু মানুষ আহত হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
স্বাধীনতা দিবসে পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। নওগাঁয় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। একইভাবে কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। অপরদিকে হেফাজত ইসলামের ডাকা রোববারের হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পৃথক 6টি মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় 25-30 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400-500 জনকে আসামি করা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে অবৈধ সরকারের পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মানুষ হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করেছি। সরকার প্রচার চালাচ্ছে আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি, উস্কানি তো দিয়েছে সরকার, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতকে নিয়ে বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হতে দেয়া হবে না। ওদিকে হেফাজত ইসলাম বাংলাদেশের আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে, বাংলাদেশের আরো খবর। বাংলাদেশে আজও করোনায় আক্রান্ত 5,042 জন রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত আরও 45 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। গতকাল সোমবারও দেশে করোনায় সংক্রমিত হয়ে 45 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর করোনায় সংক্রমিত 5,181 জন রোগী শনাক্ত হয়েছিল গতকাল। এর আগে গত বছরের 2 জুলাই করোনায় সংক্রমিত 4,019 জন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নন্দীগ্রাম সহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ সোনাচোড়ায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এ কথা বলেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নন্দীগ্রাম সহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ মঙ্গলবার সোনাচোড়ায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
জানেন, বিজেপির লোকেরা সারা নন্দীগ্রাম নয়, সারা বাংলায় গুন্ডামি করে বেড়াচ্ছে, সন্ত্রাস করে বেড়াচ্ছে। এমনকি আমার কাছে খবর আছে, নিজের একটা মেয়েকে নিজেরা খুন করবে, করে বলবে তৃণমূল করেছে, বলে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টাও করবে। এই প্ল্যানও ওদের আছে,
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ওরা সিলিন্ডার প্রতি গ্যাসের দাম করেছে 900 থেকে 950 টাকা, গ্যাসের দামে বাজার আগুন। মমতা এদিন উপস্থিত জনতার উদ্দেশ্যে আগামী 1 এপ্রিলের নির্বাচনে বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিজেপিকে নন্দীগ্রাম সহ বাংলা থেকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেওয়ার আবেদন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তার মুখ্য ও প্রবল প্রতিপক্ষ হলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা ও মমতা মন্ত্রী সভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারী। মমতা বনাম শুভেন্দু নির্বাচনী লড়াইয়ের দিকে রাজ্য সহ গোটা দেশের রাজনৈতিক বিশ্লেষকদের নজর রয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। যৌথ নৌমহড়া চালিয়েছে পাকিস্তান ও কাতার। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, কাতারের হামাদ বন্দর এলাকায় গতকাল এই মহড়া চালানো হয়েছে। এই মহড়ায় কাতারের 3টি জাহাজ ও বিমান এবং পাকিস্তানের 2টি জাহাজ অংশ নেয়। পাকিস্তানের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল। গত মাসেও কাতার, পাকিস্তান, আমেরিকা, জাপান, ওমান ও রাশিয়া এডেন উপসাগর ও আরব মহাসাগরের উত্তর অংশে যৌথ নৌমহড়া চালায়। এছাড়া সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি কাতার সফর করেছেন। এ সময় কাতারের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। পাকিস্তান ও কাতারের মধ্যে সম্পর্ক আগের চেয়ে জোরদার হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির পর দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিউ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাটাকের দেহেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। 20 মার্চ প্রথমে ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে, পরে তার স্ত্রী বুশরা বিবিও করোনায় সংক্রমিত বলে জানানো হয়। 68 বছর বয়সী ইমরান খান টিকা নেয়ার 2 দিনের মাথায় করোনায় সংক্রমিত হন। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান বলেন, টিকার কার্যকারিতা শুরু হতে কত সময় লাগে সেটা সবার বোঝা উচিত। টিকা তাৎক্ষণিকভাবে কাজ করে না, টিকা নেয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইমিউনিটি তৈরি হতে শুরু করে। ইমরান খানের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্রুত সেরে উঠছেন, তিনি কিছুদিনের মধ্যেই তার নিয়মিত কাজে যোগ দিতে পারবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, কিন্তু তিনিও আক্রান্ত হলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হল দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এ চুক্তি হয়নি। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে লিজিয়ান বলেন, এই চুক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে। চুক্তির অন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এটি সই করা হয়নি। চীনের এই মুখপাত্র জানান, ইরান চীন সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে 25 বছর মেয়াদে এই চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে। তিনি জানান, তেহরান ও বেজিং 2016 সালের জানুয়ারি মাসে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যাতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় এবং এ বিষয়ে দুপক্ষ একটি চুক্তি সই করতে রাজি হয়। গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। মার্কিন কংগ্রেসের সাবেক সিনেটর রিচার্ড ব্ল্যাক বলেছেন, সিরিয়ায় বর্বর যুদ্ধ চালাচ্ছে আমেরিকা, এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, মার্কিন প্রশাসন সিরিয়ার সরকার ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে হার্ট অব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বিস্তারের বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে হার্ট অব এশিয়া সম্মেলনে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বিস্তারের বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এছাড়া তিনি এই সম্মেলনে আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ওই দেশটির শান্তি প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখার উপায় নিয়ে বক্তব্য তুলে ধরেছেন। যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা সমগ্র অঞ্চলের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে। এ কারণে নিরাপত্তা রক্ষায় আঞ্চলিক প্রভাবশালী সব দেশের উচিত এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখা। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমত, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, মাদক চোরাচালান ও যুদ্ধের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ অঞ্চলে অস্থিতিশীলতার অন্যতম কারণ হচ্ছে বিদেশিদের ধ্বংসাত্মক হস্তক্ষেপ এবং আফগানিস্তানের ঘটনাবলী এর অন্যতম দৃষ্টান্ত। তাই অবশ্যই বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত, শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন এ অঞ্চলের সব দেশের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ তাজিকিস্তানে হার্ট অব এশিয়া সম্মেলনের অবকাশে সিকার নির্বাহী সম্পাদক কায়রাত সারিবাইয়ের সঙ্গে আলাপকালে বলেছেন, বিশ্বব্যবস্থায় পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়ে গেছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান সমীকরণে এশীয় অঞ্চলের দেশগুলোর গুরুত্বের উপরও জোর দেন। বাস্তবতা হচ্ছে, বাইরের কোনো শক্তির উপর নির্ভরশীল না থেকে এবং বাইরে থেকে নিরাপত্তা আমদানি করে এ অঞ্চলের টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। এক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের নিরাপত্তাহীনতা বর্তমানে ইরান, পাকিস্তান, ভারত, রাশিয়া, চীন সহ মধ্য এশিয়ার আরও অন্যান্য দেশের নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলে বাইরের হস্তক্ষেপকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে হার্ট অব এশিয়া সম্মেলন এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে একইভাবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী 29টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এই প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে এক বছর আগে করোনা সংক্রমণ শুরু হবার পর গতকাল 29 মার্চ পর্যন্ত 8,949 জনের মৃত্যু হয়েছে আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,895 জন। গতকাল একদিনে 5,181 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সংক্রমণের এ গতি অব্যাহত থাকলে হাসপাতালে রোগীর সংকুলান হবে না।
সংক্রমণের হার যদি এই গতিতে বাড়তে থাকে, তাহলে পরে যত আইসিইউই বাড়াই, যত বেডই বাড়াই, তাতে কিন্তু সংকুলন হবে না। আমি আগেই বলেছি যে যেখানে রোগী উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তি স্থলগুলোকে বন্ধ করতে হবে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণের হার বিবেচনায় দেশের 29টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা সাংবাদিকদের এই তথ্য জানান। এই 29 জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, রাজশাহী ও নওগাঁও। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার সরকার নতুন করে 18 দফার নির্দেশনা ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত করা। এ সময় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় কাজ অর্ধেক জনবল দিয়ে চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। অদমনীয় করোনা অতিমারীর এক বছর পরে এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে এখন থেকে রাজধানী সহ সারা দেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যে কোনো কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে পালন করতে হবে। আজ মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান,
গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার শতবার।
আগামী 2 সপ্তাহ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের 50% টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাছাড়া স্বাস্থ্যবিধি ও করোনা সংক্রমণের অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অন্য কোনো দেশ হলে 3 বছরের মার্কিন সন্ত্রাসবাদে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। শত্রুরা এখনও স্বপ্নেও আর ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না, এটা তাদের কল্পনার বাইরে, বলেছেন IRGC-র প্রধান সালামি। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু আহত, দেশব্যাপী করোনায় আরও 45 জনের মৃত্যু। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো, সুস্থ থাকুন এবং আগামীকালের অনুষ্ঠান শুনুন। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।